স্পিরিচুয়াল পাওয়ার চাও, আমি সব দেব।
হযরত সুলাইমান আলাইহিসসালামের সময় তখনও তো অনেক জাদুবিদ্যার চর্চা ছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম শয়তানের এই ওয়াসওয়াসা রোধে, শয়তানের এই কৌশল রোধে, এই জাদুবিদ্যা রোধে ওনার ভূমিকাটা কেমন ছিল, জাদুটা ছিল কাজ করে কিভাবে? অনেকেই বলেন যে সব জাদুতেই জিনের সহযোগিতা লাগে। আসলে কি সব জাদুতেই জিনের সহযোগিতা লাগে, নাকি কোনো কোনো এমন শব্দ উচ্চারিত হয় যে শব্দের সাথে ডিফারেন্ট একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, এই ডিফারেন্ট ভাইব্রেশনের মাধ্যমে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিকে ওই ব্যক্তির সাথে জুড়ে দেওয়া হয়? আসলে কি সব জাদুতেই জিনের সহযোগিতা থাকে, নাকি কিছু জাদু এমন আছে জিনের সহযোগিতা ছাড়াও ডিফারেন্ট এনার্জির সাথে কোনো ব্যক্তিকে কানেক্ট করে এই জাদুগুলো কার্যকর করা যায় বা বশীকরণ জাদুগুলো কার্যকর করা যায়? এ বিষয়ে আপনার মতামত কি?
বশীকরণ জাদুর ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে এখানে জিনেরও প্রয়োজন, আবার দেখা যায় যে স্বতন্ত্রভাবেও করা যায়।
আচ্ছা, বশীকরণ জাদু এটা যদি কাজ করেই, তাহলে আমার কোনো একটা সেলিব্রিটিকে পছন্দ, কোন একটা ছেলেকে, কোন একটা মেয়ে বললেন যে কোন একটা নায়ককে আমার পছন্দ, বা কোন একটা পুরুষ বললেন যে কোন একটা নায়িকাকে আমার পছন্দ, তাহলে আমি কি বশীকরণ জাদু করে তাকে আমার কাছে নিয়ে আসতে পারবো? এটা কি সম্ভব? তখন ওনারাই বলেন যে এটা যদি নাই হয় তাহলে এই জিনিসগুলো আসলে পুরোটাই একটা মন গড়া মতবাদ, এগুলো কোনো কাজ করে না। এই যে বিষয়টা, এই যে যে আমি মন চাইলেই কাউকে নিয়ে আসতে পারলাম যে অনেক দূরে আছে, যাকে আমি চিনি না, বা আমি চিনি অন্যভাবে, তিনি আমাকে চেনেন না, এই যে চেনা জানার মাঝখানে একটা ব্যবধান যে একজন চেনে আর একজন চেনে না, এই ধরনের ক্ষেত্রগুলোতে আসলে বশীকরণ জাদু কি হয়, কাজ করে?
কখনো সম্ভব না।
প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আফনান্দ হরওয়ার্ল্ডের নতুন আয়োজন আজকের এই পডকাস্ট প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘটনার পিছনের ঘটনাগুলো নিয়ে আমাদের কাজ করতে অনেকদিন যাবতই ইচ্ছে করছিল, বিভিন্ন কারণে তা হয়ে উঠছিল না। তবে পডকাস্ট প্রোগ্রামের মাধ্যমে এমন কিছু না বলা কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে কথাগুলো আপনারাও শুনতে চান, আপনারাও জানতে চান। আজকের এই অনুষ্ঠানে আমরা কালো জাদু সম্পর্কে জানব। কালো জাদু নিয়ে কিন্তু অনেকের মধ্যেই অনেক ধরনের প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন আমার মধ্যেও রয়েছে, যেগুলো আমিও জানতে চাই। আজকের অনুষ্ঠানে প্যারানর্মাল বিষয়ে অভিজ্ঞ একজন ব্যক্তি, যিনি এ বিষয়ে দীর্ঘ দিন যাবৎ গবেষণা করছেন, ওনার মুখ থেকেই এই বিষয়ে আমরা জানব। প্রশ্নোত্তরের মাধ্যমে অনেক অজানা তথ্য ইনশাল্লাহ আমরা জানতে পারব। আমাদের সাথে রয়েছেন হাফেজ মাওলানা আব্দুল হক। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
কেমন আছেন হুজুর?
আলহামদুলিল্লাহ ভালো আছে।
আজকের এই অনুষ্ঠানে বা আজকের এই ভিডিওতে আমরা কালো জাদু সম্পর্কে জানব। কালো জাদু নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, অনেকে এটা বিশ্বাসও করতে চান না। আমরা প্রথমেই জানতে চাই যে কালো জাদু এটার ইতিহাসটা কিভাবে এলো।
মাশাআল্লাহ, আপনি যে বিষয়ে কিউরিয়াসিটিটা রেখেছেন বা জানার আগ্রহ আছে, আমার মনে হয় সেটা শুধু আপনার না, এই প্রশ্নটার জন্য বহু মানুষ অপেক্ষায় আছে যে আসলে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যেদিকেই যায়, যেখানেই তাকানো হয়, সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সব অঙ্গনে কালো জাদু, কালো জাদুর একটা গুঞ্জন থাকে। আসলে এটা কিভাবে আসলো, এই রহস্যময় এক থাবা কিভাবে এই সভ্যতার মধ্যে ঢুকল, এটা যদি আমরা দেখতে যাই তাহলে আমাদেরকে সেই মানব সভ্যতার সূচনালগ্ন দেখতে হবে, যে কালো জাদুটা মানব সভ্যতার সেই হযরত আদম আলাইহিসসালামের সাথেই ছিল, তার সাথেই কি এসেছে, নাকি আরো আগে ছিল না পরে ছিল। তো ইতিহাসের সূচনালগ্ন যদি তাকানো হয়, তাহলে হযরত আদম আলাইহিসসালাম যখন দুনিয়াতে আসছেন তখন তাওহীদ নিয়ে আসছেন, আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহর রুবুবিয়্যাত এগুলো নিয়ে আসছেন। পরবর্তী প্রজন্ম হযরত নূহ আলাইহিসসালাম পর্যন্ত প্রায় 1000 বা এদিক সেদিক হতে পারে কম বেশি, এর ভিতরে তাওহীদের গুঞ্জনটা খুব বেশি স্ট্রং ছিল। যখন নূহ আলাইহিসসালাম আসলেন তখন কোরআনের একটা শব্দ চয়ন, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্না ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন, যে নূহ তোমাদেরকে ডাকতেছে শোনো, এই লোককে কি জিনে ধরেছে কিনা, বা জিনে ধরা রোগীর মতো উন্মাদনা যে করছে, বারবার এদিক সেদিক ডাকতেছে, এক রবের দিকে ডাকতেছে, এই বিষয়টা একটু বুঝে শুনে তারপর তার দাওয়াতগুলো শোনো। এই যে এখানে আসছে জিনে ধরা ব্যক্তিত্ব, এই শব্দটা কোত্থেকে আসলো? নিশ্চয় তখন জিন্নাতের কোনো প্রচলন বা আনাগোনা বা চলাফেরা, তাদের সাথে উঠা বসা শুরু হয়েছে। জিন্নাতের যখন বা জিন শয়তান ইবলিশের যখন আনাগোনা শুরু হয়, তখন নূহ আলাইহিসসালামের ঠিক আগ মুহূর্তে, ইদ্রিস আলাইহিসসালামের পরে, যখন প্রথম নূহ আলাইহিসসালামের প্রথম প্রজন্মের আগের প্রজন্ম, তাদের মধ্যে ইদ্রিস আলাইহিসসালাম চলে গেলেন, তো এক জেনারেশন হযরত ইদ্রিস আলাইহিসসালামের পরে যারা, এদের মধ্যে পাঁচজন ব্যক্তি ছিল, তারা খুব আল্লাহওয়ালা, ফরহেজগার, সুফি, যেটা আমাদের সমাজে যাদেরকে সবচেয়ে বেশি মান্য করা হয় ধর্মীয় দিক থেকে, এমন ব্যক্তিত্ব ছিল। তখন শয়তান একদিন এসে বলতেছে, এরা যখন চলে গেল দুনিয়া থেকে, নবী নেই, ওই প্রজন্মও নেই, ওই আল্লাহওয়ালারাও নেই, তখন শয়তান মানুষের স্রোতে আসলো, এসে বলতেছে ওকালু লা তাদারুন্না আলিয়াতাকুম, তোমরা তোমাদের এই পুরুষদেরকে ছেড়ে দিও না। ওয়াদ্দান, ওয়াদকে, সুয়ান, সুয়াকে, ইয়াগুস, ওয়াইউক, ইয়াউককে, ওয়ানাসরা, নাসরাকে। আচ্ছা, এই প্রজন্ম তাহলে কি করতে হবে? বলতেছে প্রথম শয়তান মানুষের স্রোত ধরে এসে বলল যে তোমরা এদেরকে, এদের যে আসনগুলো আছে তোমাদের প্রত্যেকটা অঙ্গনে, ইবাদতের ক্ষেত্রে, মজলিসের ক্ষেত্রে, এগুলোকে সামনে রাখো, এর দ্বারা তোমরা স্পিরিচুয়াল একটা এনার্জি পাবে। এই অবস্থাটা ধরেন 50-60 বছর পর্যন্ত গেল এই জেনারেশন, এরা জানে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো আরাধনা করা যাবে না।
কিন্তু ওদের মধ্যেও প্রথমে স্পিরিচুয়াল বিষয়ের কথা বলে, স্পিরিচুয়াল এনার্জির কথা বলে, মানে তাদেরকে মানে একটু আবেগি করে প্রথমে একটা ধোকা দিয়ে দিল।
হ্যাঁ, একটা চুপ দিয়েছে, একটা ধোকা দিয়েছে। এটা যখন তারা নিয়ে নিল, তো এই প্রজন্ম যখন 50 পর্যন্ত গেল, তখন দেখা যায় এই নলেজটা কিছুটা এই প্রজন্ম বিলুপ্ত হতে শুরু করলো। পরবর্তী প্রজন্ম বলতেছে এইভাবে এটা অসম্মান, তেমন একটা সম্মানজনক বোঝাচ্ছে না, এক কাজ করো, এদের অঙ্কন করো, ছবি আঁকো, বা এদের অবয়বগুলাকে আঁকো, অঙ্কন করে এইগুলাকে কাছে রাখো। এই তো এই প্রজন্ম এই পর্যন্ত গেল,
এতদিন শুধু ছিল চেয়ার, সম্মানে চেয়ার রাখা,
চেয়ার রাখা,
এখন ছবি অঙ্কন,
এখন ছবি অঙ্কন,
বা এর থেকেও আরো বেশি কিছু করার একটা চিন্তা চলে আসলো আর কি। শয়তান ধোকা দিল,
শয়তান তো আসলে শুরুতে প্রথমেই এক থিওরি, তার যে থিওরিটা আছে সে যেটা বাস্তবায়ন করতে চায় ওটা ঢালে না, পর্যায়ক্রমে। যেমন আমরা বর্তমান সমাজ ব্যবস্থা বা সভ্যতার মধ্যে ইসরায়েলিদেরকে দেখি, তারা যখন কোনো প্ল্যান করে তারা কি করে, 100 বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত
দীর্ঘমেয়াদী
একটা প্ল্যান হয়। ফিলিস্তিনের ব্যাপারে যা দেখলাম আমরা, ঠিক শয়তানের একই সিস্টেম ছিল। তো এইভাবে আস্তে আস্তে লাস্ট পর্যায়ে বলল যে মূর্তিগুলা এইভাবে রেখে সাদামাটা দেখা যায়। এই প্রজন্ম শেষ হয়ে গেল, পরবর্তী প্রজন্মকে বলতেছে তোমার যদি স্পিরিচুয়াল পাওয়ার, রবের আরো নিকটবর্তী হতে চাও, আল্লাহকে আরো ভালো করে পেতে চাও, তাহলে কাজ করো, এদের কাছে চাইতে শুরু করো। দেখেন শুরু করলো কি, রব রেখে চেয়ার দিয়া শুরু করলো, মূর্তি অঙ্কন করলো, ছবি অঙ্কন করলো, এরপরে লাস্ট আসতেছে যে এটা সাদামাটা হয়ে যায়, এটাকে আরেকটু জীবন্ত করো। কিভাবে? সে তো আর বলতে পারে না যে আমাকে আরাধনা করে, সে নিজের সত্তাটাকে ওই মূর্তির মধ্যে ঢুকিয়ে দিল, বলল এই কথাগুলা বলতে শুরু করো, এর দ্বারা কি হবে, যে তোমাদের চাহিদা অনেক দ্রুত এটা বাস্তব প্রতিফলন করবে। তাই হলো, এরাও বিশ্বাস করে নিয়ে গেল। তাহলে দেখা গেল শয়তান এখানে তার শয়তানি মন্ত্রগুলা শুরু করল, কাদের মাধ্যমে, এই নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের আগ মুহূর্তে। এখন এই যে শয়তানি মন্ত্রগুলো শুরু করল, এখন এই লোকেরা দেখল যে আমাদের এখন তো আরো এনার্জির প্রয়োজন, আমি সমাজের মধ্যে যদি প্রতিপত্তি, আমার দাপট দেখাতে যায়, তখন আমার স্পিরিচুয়াল এনার্জি দরকার, অলৌকিক কিছু ক্ষমতার দরকার। তখন যে মুরব্বীগুলো আয়সা, যিনি শয়তান মুরব্বী স্রোতে আসতেছেন, বারবার বিভিন্ন স্টেপে পরামর্শ দিচ্ছেন, তার কাছে পরামর্শ চাওয়া হলো। সে বলল, তুমি স্পিরিচুয়াল পাওয়ার চাও, আমি সব দেব। তুমি এই ক্যাটাগরিতে কিছু মন্ত্র উচ্চারণ করো। কিছু পূজা অর্চনার সিস্টেম বাতায়া দিল। এই শুরু হয়ে গেল মূর্তি পূজা প্লাস মন্ত্র, কুফুরি মন্ত্র, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর শব্দ প্রয়োগ করা।
এবং তারা এর মাধ্যমে কিন্তু অলৌকিক কিছু শক্তি পেয়েও যাচ্ছে।
হ্যাঁ, পাচ্ছে, না হলে যাবে কেন? শয়তান তো এটা দেওয়ার জন্যই মুখিয়ে আছে, আর মানুষ নেওয়ার জন্য সে চাচ্ছে। তো শয়তানের চাওয়া হয়ে গেল, মানুষের চাওয়া হয়ে গেল। তো এখান থেকে একটা জিনিস বোঝা যায়, এবং নূহ আলাইহিস সালামকে এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছে, ইনহু রাজুলুম বিহি জিন্নাতুন ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন। এই যে আগেই যে কথাটা বলতেছিলাম, তাহলে জিন্নাতের কথা এখানে আসলো কেন? আচ্ছা, এরপরে অন্য জায়গায় এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কাদারিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। প্রত্যেক নবী, এখানে প্রত্যেক নবীর কথা বলছেন, এমন কোন নবী নেই যার ব্যাপারে তার জাতি সাহের অর্থাৎ ব্ল্যাক ম্যাজিশিয়ান অথবা মাজনুন পাগল বলেনি। তাহলে ব্ল্যাক ম্যাজিশিয়ান এই শব্দটা পেল কোথায়? নূহ আলাইহিস সালামের জমানায় নিশ্চয়ই এটার সাথে তারা পরিচিত ছিল। তাহলে ওই সময় তাদের প্রাতিষ্ঠানিক কোনো রূপ ছিল না জাদুবিদ্যার, চলতে ছিল যেটা সামাজিকভাবে মুখ থেকে মুখ। এটা প্রাতিষ্ঠানিক বা লিখিত আকারে আসছে হলো যখন বাবেল সভ্যতার মধ্যে এসে ঢুকলো,
সভ্যতার
মধ্যে। এটার মধ্যে মুফাসসিরিনে কারাম এবং ইতিহাসবিদরা লেখেন যে বাবেল শহরের অবস্থা ছিল এমন, প্রত্যেক ব্যক্তি যারা দাপট্টি ছিল সমাজের মধ্যে তারা এই জাদুর একটা বেলকি দেখাইত। দেখা যাচ্ছে যে তার সামনে সে ন্যায় হয়ে গেছে, চোখের পলকে একটা জিনিসকে ওখান থেকে ওখানে নিয়ে গেছে। এই জিনিসটা যখন মানুষের সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেল, তখন দেখা যায় যে সমাজের অবস্থা খুবই নাজেহাল। আল্লাহ তাআলা তখন এই বিষয়টা, কোনটা জাদুবিদ্যা, কোনটা তাওহীদ, কোনটা মুজিজা, নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের আগে অথবা পরে এই সময়টার মধ্যে দুইজন ফেরেশতাকে পাঠায় কোনটা জাদুবিদ্যা এটার সবকিছু দেখায় দিছে।
আমরা উনজিলা আলাল বললাম যে আপনার আলোচনার মাধ্যমে যে শয়তানের মাধ্যমেই এই তন্ত্র বা জাদু এটার সূচনা হলো।
এক্স্যাক্টলি।
তো এরপরে আমরা এই পর্যন্ত আস্তে আস্তে হারুত মারুত পর্যন্ত চলে আসলাম, কেননা তখন দেখা যাচ্ছিল যে মানুষ মনে হয় শনাক্তই করতে পারছিল না কোনটা আসলে ঐশ্বরিক আর কোনটা জাদু।
জি।
তো এইটাকে পার্থক্য করানোর জন্যই আল্লাহ তাআলা হারুত এবং মারুতকে পৃথিবীতে পাঠালেন। তাহলে হারুত মারুত এই দুই সম্মানিত ফেরেশতা ওনারা আসার পর কি ধরনের কর্মকাণ্ড শুরু করলেন যদি একটু বলতেন?
হারুত মারুতের ব্যাপারে আল্লাহ তাআলা মানে জাদুবিদ্যার ইতিহাসের মধ্যে অন্যতম যে ঐতিহাসিক যে সিনটা আছে সেটা হলো হারুত মারুতের ব্যাপার, সে বাবেলকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা কোরআন শরীফের 100 সূরা বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাস শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। এই সভ্যতাটা এনেছেন এবং এই সভ্যতার সাথে হারুত মারুতের যোগসূত্রটা এনেছেন। এখানে যোগসূত্রটা হলো এমন, যখন অনেক বেশি জাদু চর্চা হচ্ছে, নবীরা আসছে, তারা বলতেছে, নবীরা কি বলতেছে বা কি দেখাচ্ছে মুআজিজাগুলো, এগুলো জাদু, তখন আল্লাহ তাআলা এটাকে পার্থক্য করার জন্য দুইজন ফেরেশতাকে মানুষের রূপে পাঠায় দিল। বলতেছে যে তোমরা উমা ইউআল্লিমানি মিন আহাদিন, তারা মানুষের কাছে যাইত এই দুই ফেরেশতা, যা প্রত্যেকেই বলতো হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা, আমরা কিন্তু পরীক্ষা স্বরূপ তোমাদের কাছে আসছি, তুমি যদি চাও আমার কাছ থেকে জাদু শিখতে পারো, জাদুকে ধ্বংস করাও শিখতে পারো, জাদুকে খারাপ কাজেও ব্যবহার করার জন্য শিখতে পারো। ফালা তাকফর, শুনে রাখো, জাদু কিন্তু আল্লাহ তাআলাকে অস্বীকার করার নামান্তর।
মানে ওনারা কিন্তু দুটো বিষয়কেই মানুষকে দেখিয়ে দিচ্ছে যে কোনটা কুফুরি, যে এটা খারাপ এটা ভালো, কারণ তখন তো মানুষের মধ্যে জাদু চর্চা এত বেশি ছিল যে মানুষ বুঝতেই পারত না যে আসলে এই ব্যক্তি উনি শয়তানের পূজারি, শয়তানের অনুসারী, নবীদের মুজিজাকেও মানুষ জাদু মনে করত, বিষয়টা তো এরকমই মনে হচ্ছে, যার কারণে আল্লাহ তাআলা হারুত এবং মারুত এই দুজন সম্মানিত ফেরেশতাকে পাঠালেন। আব্দুল হক ভাই, আপনার কাছে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তা হচ্ছে শয়তান, ইবলিশ শয়তান, সে তো জিনেদের অন্তর্ভুক্ত, উনি যখন আসমানে ছিলেন তখন তো ফেরেশতাদের সর্দার, সে, তাই না? অনেক জ্ঞান তো সে অর্জন করেছে, তাহলে সে তো জানতো যে এটা করলে এটা হবে, এটা করলে ওটা হবে। তাহলে এই জ্ঞানটা সে পরবর্তীতে এসে নিজের মতো করে এই জাদু বা এই তন্ত্র জিনিসগুলো শিখিয়েছে মানুষদেরকে, বিষয়টা কি এরকম?
সে যখন রবের কাছে ছিল তখন সে তো ন্যাচারাল বিদ্যাটা সে জানে, পৃথিবীর সমস্ত অনুপরমাণু ম্যাটেরিয়ালসগুলা, ন্যাচারাল যে এনার্জি আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের মধ্যে, তার আল্লাহ তাআলার যে কুদরত আছে এটা দিয়ে দিছে। পানির মধ্যে পানিকে, যে সমুদ্রের পানি, কেউ তো এটা নোনা বানায়নি, আল্লাহ এটার মধ্যে ক্ষমতা দিয়ে দিছে। সে নোনা দেখেছে, মিঠা পানি সে মিঠাই, সমুদ্র আর নদী একসাথে হলে তাদের কোনো মিল থাকে না, একটা একটা আরেকটার সাথে মিলে যায় না। মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনোটা টক, একই মাটির মধ্যে ফল হচ্ছে, দেখা যায় ভিন্ন রকম হচ্ছে, এটা আল্লাহ তাআলা ন্যাচারাল দিয়ে দিছে। এটা শয়তান জানত। এখন এইটাকে কিভাবে আল্লাহ তাআলার কে অসন্তুষ্ট করে, পদভ্রষ্ট করে মানুষকে রব থেকে দূরে সরানো যায়, এই চেষ্টাটাই সে দুনিয়াতে এসে করেছে। কারণ আল্লাহ তাআলার কাছে সে ছিল, তাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কারণে বের করে দিছে, আদম আলাইহিস সালামের কারণে তো আর বের করে না, সে নিজের কারণেই বের হয়েছে। ইন্নাকা মিনাশ শাইতানির রাজিম। এই রাগটাকে কাজে লাগানোর জন্য দুনিয়াতে এসে মানুষকে পথভ্রষ্ট করতে গিয়ে ওই আল্লাহ তাআলা থেকে যে এলেমটা সে পাইছে এবং তার নিজস্ব কিছু উল্টাপাল্টা, আল্লাহর সাথে সম্পর্ক নেই এমন কিছু বিষয়কে গুজে দিয়ে মন্ত্র বানিয়ে বা বিভিন্ন পূজা অর্চনা বানিয়ে মানুষের মধ্যে প্রচলন শুরু করে।
আচ্ছা, এখানে আর একটা বিষয়, তা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিসসালামের সময় তখনও তো অনেক জাদুবিদ্যার চর্চা ছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম শয়তানের এই ওয়াসওয়াসা রোধে, শয়তানের এই কৌশল রোধে, এই জাদুবিদ্যা রোধে ওনার ভূমিকাটা কেমন ছিল?
এই যে দেখেন, আমাদের সমাজে একটা কথা বলে, এই কথাটা আপনার কথাটার উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিচ্ছে, আমাদের সমাজের মধ্যে একটা বিষয় চলে সুলেমানি তন্ত্র সাধনা।
অনেক বই কিন্তু দেখা যায় সুলেমানি তাবিজ, এরকম অনেক কিছু বাজারেও আছে,
যে মায়াং, তারপরে হলো যে বিভিন্ন যে জাদুর বই টইগুলো আছে, মায়াং
শব্দ,
এরা বলে কি সুলেমানি তন্ত্র। সুলাইমান আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে, সুলাইমান আলাইহিস সালাম তন্ত্র সাধনা করেনি, ওই শয়তানরা মানুষের বেশ ধরে এসে তন্ত্র সাধনা করত মানুষের সাথে মিশে। ওরা করত কি, সুলাইমান আলাইহিস সালামের সময় যখন সুলাইমান আলাইহিস সালাম অন্য কাজ করত, তখন কিছু কিছু শয়তান এসে সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন আছে ওই নিচে ফুটে দিত, কারণ ওইটা যদি মানুষের কাছে থাকে বা শয়তানদের কাছে থাকে তো সুলাইমান আলাইহিস সালাম তো রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, কেউ জাদু করতে পারবে না, কেউ জাদু চর্চা করতে পারবে না, যদি কাউকে পাওয়া যায় তাকে শিরোচ্ছেদ করা হবে। এখন কি করবে, করার কিছু নাই, এটাকে ওই নিচে পুঁতে দিত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনের নিচে। যখন সুলাইমান আলাইহিসসালাম দুনিয়া থেকে চলে গেলেন তখন এগুলাকে আবার বের করতে শুরু করলো, বের করে বলতেছে, এই তোমরা যে সুলাইমানকে দেখেছিলা আলাইহিসসালাম, সে তো স্পিরিচুয়াল রবের পক্ষ থেকে কোনো পাওয়ার পায়নি, এটা তো জাদুর বিদ্যা ছিল,
জাদুঘর বলে একটা অপবাদ
দেওয়া হয়েছে, এবং এটাকেই প্রতিষ্ঠিত করল, আর এটাই পরবর্তী বনি ইসরায়েলটা লুফে নিল যে সুলাইমান আলাইহিসসালাম শক্তি জাদুর ছিল, জাদুর শক্তিতে এই ক্ষমতা বলে সে বাতাসকে পরিচালনা করত। অথচ আল্লাহ তাআলা বলছেন, আমি সুলাইমানের অধীনে বাতাসকে অধীনস্থ করে দিয়েছি, সুলাইমান করেনি, অবাধ্য জিনদেরকে আমি বাধ্য করে দিয়েছি, বুনিয়ানুম মারসুস, যারা সমুদ্রে ডুব দিবে ডুবুরি হিসাবে এদেরকে আমি বাধ্য করেছি, সুলাইমানের কোনো ক্ষমতা ছিল না। তাহলে এটা জাদুবিদ্যা ছিল না, সুলাইমান আলাইহিসসালামের সময় কোনো যারা জাদু চর্চা করত প্রত্যেকে শয়তানের অনুসারী ছিল, শয়তানরা ছিল মানুষের বেশ ধরে এই কাজটা করত।
আমরা বুঝতে পারলাম যে আসলে ওই সময়ে শয়তানেরা কিন্তু সুলাইমান আলাইহিসসালামের উপর একটা অপবাদ বা কালিমা লেপনের প্রচেষ্টা চালিয়েছিল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে
এটাকে
খণ্ডন করেছেন। আব্দুল হক, আর একটা কোয়েশ্চেন, তা হচ্ছে যে আমাদের সমাজে কিন্তু একটা কথা মাঝে মাঝেই আমরা শুনি, অনেকেই প্রশ্নটা করেন যে অনেক মানুষ অনেক খারাপ কাজ করছে, অনেক ধরনের অপকর্ম করছে, তাহলে কালো জাদু যদি সত্যি অ্যাক্টিভ থাকে, এটা যদি সত্যি কার্যকর থাকে, তাহলে তার উপর কালো জাদু করে কেন তাকে মেরে ফেলা যায় না বা কেন তাকে থামানো যায় না? কালো জাদু করে তো অনেক কিছুই করা যায়, তাহলে এটা কেন সম্ভব হয় না, আসলে এই কারণটা কি?
আসলে আল্লাহ তাআলা, এই দুনিয়া তো আল্লাহ তাআলার এক হুকুমে চলে, এটা তো জাদুর অধীনে না। আজকে যদি এই দুনিয়া যদি চাইলেই মানুষ এই জিনিসটা পারত, তাহলে তো যে কেউ রাজা হয়ে যেতে পারত, যে কাউকে মেরে ফেলে অন্য আরেকজনের সম্পদ নিতে পারত। কিন্তু এই সিস্টেমটা তো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যে কেউ চাইলেই কোনো কিছু হয় না। ওমা হুম বিদাররিন বিহি মিন আহাদিন ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই কাজ করে না, জাদু তো পরের কথা। তাহলে কেন এটা হয় না? বলছে যে দুনিয়াতে যে ব্যক্তিটাকে শয়তানের কাজকে, শয়তানের কাজ হলো শয়তানি করা, কুফুরি মতবাদকে প্রতিষ্ঠা করা, একজন আরেকজনের সাথে ঝগড়া লাগায় দেয়া, মানুষকে জাহান্নামে করা, আল্লাহ বোলা জাতি তৈরি করা, শয়তানের কাজ তো এটা। শয়তানের কাজ যদি এটা হয়, তাহলে শয়তান আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত থাকে, যারা যাদের অর্থবিত্ত আছে বর্তমানে, তারা বেশিরভাগ সময় আমরা দেখি যে আমাদের মতো সুফি বা আল্লাহওয়ালা না, নিশ্চয়ই কিছুটা ব্যতিক্রম তো অবশ্যই আছে, মানে 50% প্লাস বা আরো বেশি হইতে পারে, যারা বেশিরভাগই দেখা যায় এমন ব্যক্তিত্ব, তারা কোনো জায়গায় যাচ্ছে, হয়তোবা রবের স্পিরিচুয়াল কোনো একটা সিকিউরিটি সে নিয়ে নিচ্ছে, সে যদি মুসলমান হয়, অথবা সে যদি মুসলমান না হয়, অনেক বেশি জালেম হয়, তাহলে তো শয়তান তাকে কেন সহযোগিতা করার বাহিরে অন্য কিছু করবে, তাকে মারতে যাবে কেন? কারণ তার দ্বারা তো শয়তানের কাজগুলো সিদ্ধি হচ্ছে, একটা পয়েন্ট। দ্বিতীয় আরেকটা পয়েন্ট হলো, জাদু করার জন্য যে কাউকে মেরে ফেলা চাইলেই কেউ মারতে পারে না, কারণ আল্লাহর হুকুম থাকলেই মারতে পারে, এছাড়া সম্ভব না। এছাড়া একজনকে জাদু করতে গেলে কিছু জিনিসের মেটেরিয়ালসের প্রয়োজন হয়, এগুলো ছাড়া জাদু প্রয়োগ হয় না। যেমন এখন বর্তমান যুগে ছবির প্রয়োজন হয় জাদু করার জন্য, তো ছবি তো একটা সত্তা, তার পুরা ডিএনএ এর মতো সবকিছু এখানে কোডিং করা থাকে, দেখলেই বোঝা যায় এখানে একটা উপকরণ, অথবা দেখা যায় সে খেয়েছে এমন কোন বস্তু তার লাগে, অথবা স্পর্শ করেছে, অর্থাৎ ডিএনএ কানেক্ট কোনো না কোনো কিছু লাগবে, কাপড় চোল এই জাতীয় কিছু একটা লাগে, ওইটাকে যখন দেখা যায় কোন জাদুকর পায়, তখন চেষ্টা করলে কাজ করার সম্ভাবনা আছে, যদি আল্লাহ তকদিরটাকে ওইভাবে লিখে রাখেন, অন্যথায় সম্ভব নয়। এই জন্য যারা বর্তমানে সেলিব্রিটি বা বিভিন্ন অঙ্গনে অনেক বেশি প্রসিদ্ধ, তাদের তো অনেক সিকিউরিটি, তাদের নামও ছদ্মনাম থাকে অধিকাংশের, তো ওখানে যাওয়া তো সম্ভবই না, এই জন্য চাইলেই কেউ যে কেউ কাউকে মেরে ফেলতে পারে না।
আমি আপনার এই কথায় যতটুকু বুঝতে পারলাম তা হচ্ছে, যারা খুব খারাপ প্রকৃতির লোক বিভিন্ন ধরনের অপকর্ম করছে, শয়তান চায় তারা আরো অপকর্ম করুক, এই জন্য শয়তানও কিন্তু তাদেরকে একটা স্পেশাল সিকিউরিটি দিয়ে রেখেছে, যার কারণে তাদের উপরও কেউ চাইলে জাদু করতে পারে না, হয়তোবা সেই ব্যক্তি নিজেও জানে না,
নিজেও জানে না।
আর আরেকটা বিষয়, যেহেতু জাদুর প্রসঙ্গ চলে আসছে, একটা বিষয় বললেন যে বিভিন্ন ধরনের জিনিস লাগে, এক্ষেত্রে আমাদের দর্শকরা অনেকেই প্রশ্ন করেন যে বশীকরণ জাদু, বশীকরণ এটা আসলে কি, এটা কি আদতে কাজ করে?
বশীকরণ জাদু এটা আজকার না, সে পৃথিবীর সূচনা লগ্ন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, মান আল্লাকা তামিমা ওয়াত্তিওয়ালা ওয়ার্রুকা, এই যে এগুলো শিরিক বলেছেন, তিওয়ালা জিনিসটা কি? তিওয়ালা হল নারীকে, কোন নারী তার স্বামীকে যে বশীকরণ পদ্ধতি বা মন্ত্রটা পরিচালনা করত, ওইটাকে তিওয়ালা বলা হয়। তাহলে এটা আগে থেকে চলে আসছে, আগে থেকে চলে আসছে, যদি সমাজে কাজ না করে তাহলে এই জিনিসটা আসবে কেন? আচ্ছা, তাহলে বর্তমান যদি কাজ করে, কেমন কাজ করে বা কাজ করে না, ইতিহাসের মধ্যে দেখা যাচ্ছে যে কাজ করে, এখন বাস্তবিক বর্তমানে আসে, তো আমরা দেখতে পাই অনেক মানুষ আছে যারা দেখা যায় তাদের নিজের নিয়ন্ত্রণ থাকে না, স্ত্রী কথা দেদাচ্ছে সে শুনতেছে, পিতামাতার কথা দেখতেছে না, শুনতেছে না, বা কোনো মানুষ একজনকেই ফলো করতেছে, তার কথাবার্তাই শুনতেছে, তা একজন সুস্থ মানুষ তো কারো অধীনে থাকতে রাজি না, সে কেন তার কমনগুলা ফলো করতেছে, সে তার স্ত্রী হোক বা অন্য কোনো মানুষ হোক, নিশ্চয়ই তাকে এমন কিছু করা হয়েছে যেটা তার ন্যাচারাল সিস্টেমের বাহিরে, অর্থাৎ এটা কৃত্রিম একটা সিস্টেম সে তৈরি করে নিয়েছে, ওই কৃত্রিম সিস্টেমটা তৈরি করার জন্য যে পদ্ধতিটাকে বর্তমান সমাজে এবং পূর্বেও গ্রহণ করেছে সেটাকে বশীকরণ জাদু বলা হয়।
এখানে আর একটা প্রশ্ন, তা হচ্ছে যে জাদুটা আসলে কাজ করে কিভাবে? অনেকেই বলেন যে সব জাদুতেই জিনের সহযোগিতা লাগে, আসলে কি সব জাদুতেই জিনের সহযোগিতা লাগে, নাকি কোন কোন এমন শব্দ উচ্চারিত হয় যে শব্দের সাথে ডিফারেন্ট একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, এই ডিফারেন্ট ভাইব্রেশনের মাধ্যমে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিকে ওই ব্যক্তির সাথে জুড়ে দেওয়া হয়? আসলে কি সব জাদুতেই জিনের সহযোগিতা থাকে, নাকি কিছু জাদু এমন আছে জিনের সহযোগিতা ছাড়াও ডিফারেন্ট এনার্জির সাথে কোনো ব্যক্তিকে কানেক্ট করে এই জাদুগুলো কার্যকর করা যায় বা বশীকরণ জাদুগুলো কার্যকর করা যায়? এ বিষয়ে আপনার মতামত কি?
বশীকরণ জাদুর ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে এখানে জিনেরও প্রয়োজন, আবার দেখা যায় যে স্বতন্ত্রভাবেও করা যায়। আর জাদুর ক্ষেত্রে শুধুই কি জিন কাজ করে, না এটার নিজস্ব কোনো সক্রিয়তা আছে? হ্যাঁ, আপনার যদি কিউরিওসিটি এমন থাকে তাহলে এটাই সত্য, শুধু জিন্নাতের কোনো কর্তৃত্ব থাকে না। অনেক জাদু আছে যেটার সাথে জিনকে সম্পৃক্ত করে দেওয়া হয়, শয়তানকে সম্পৃক্ত করে দেওয়া হয়, আবার অনেক জাদু আছে যেগুলো শব্দগুলাই এগুলোর ফ্রিকোয়েন্সিগুলো এক ধরনের ভাইব্রেশন বা এক ধরনের এনার্জি তৈরি করে, এবং ওইটাকে যখন নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে এটাকে চেষ্টা করা হয় তখন এটা জাগ্রত হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলছেন ওমা ইন্নাভান্নি আবদিবি, আল্লাহ তাআলা মানুষের এই জাদু মন্ত্র বা স্পিরিচুয়াল যে বিষয়টা এটা মানুষের দেমাগের সাথে সম্পৃক্ত, মানুষ যেভাবে চায় ওইভাবে যখন নিজে কোনোভাবে নিজেকে গড়ে তোলে ওই বিষয়গুলাই কাজ করে। আর না হলে জিনকে যখন বলা হয় এই তুমি চলে যাও, কেন যাবে? যখন বলা হয় যে অনেক কিছুর মধ্যে আপনি দেখবেন আল্লাহওয়ালাদের ঘটনা শুনবেন বা বুজুর্গদের, যে দেখা গেছে যে আজমিরের যে ঘটনা আছে শুধুমাত্র লোটা দিয়ে পানি উঠাইছে, সমস্ত পানি
আনাসাগর থেকে,
হ্যাঁ আনাসাগর
থেকে
পুরো পানি চলে আসছে, এগুলো কি কেন আসবে? এই অল্প জায়গার মধ্যে তো পানি কোত্থেকে ধারণ করলো বা এটা কি ছিল? এর মানে হলো প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা জিনিসের কিছু ন্যাচারাল বৈশিষ্ট্য আছে, ফ্রিকোয়েন্স আছে, মুভমেন্ট আছে, ওইগুলোকে যখন কিছু একটা সিস্টেমে অ্যাক্টিভ করার চেষ্টা করা হয় অ্যাক্টিভ হয়ে যায় যদি ব্যক্তির মধ্যে ওই স্পিরিচুয়াল পাওয়ার থাকে।
আমরা তো যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা মানুষ যারা আছি, আমরা তো বিশ্বাস করি যে কারামতে আউলিয়া যেটা, এটা তো তাদের ইচ্ছাই হয় না, আল্লাহ তালার ইচ্ছাই সেটা হয়, এবং এটা তো আসলে ব্যাখ্যা করা যায় না। যেমন আল্লাহ তালার কুদরত, নবীদের মোজেজা এবং ওলিদের কারামত, এটা তো ব্যাখ্যা করা যায় না। তারা আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালার ইচ্ছা হলে তারা সেই জিনিসটা করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছাতে হয়। তো এটা তো আমরা আসলে এই ধরনের বিষয়গুলো মানে আউলিয়ায় মানে কারামতে আউলিয়া যেটা, এটাকে তো আমরা জাদুর সাথে তুলনা করতে পারি না, কিন্তু এতটুকু বলতে পারি যে আল্লাহ তালা আসলে জাদুর অসারতা প্রমাণের জন্য আল্লাহ তালা তার খুব কাছের বান্দাদেরকে দিয়ে এমন কিছু অলৌকিক চিহ্ন প্রকাশিত করেন যা ওই জাদুর অসারত্ব প্রমাণ করে। যেমনটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির যে বিষয়টা বললেন, আনা সাগরের পানি তার একটা ছোট্ট পাত্রের মধ্যে নিয়ে আসার বিষয়টা। এখানে আব্দুল হক ভাই একটা কোশ্চেন কিন্তু আমাদের দর্শকরা প্রায়শই করেন, এটা অনেকের মনেই আছে, যখনই কারোর সাথে বশীকরণ জাদু বা জাদু নিয়ে কথা বলা হয় তখন একটা বিষয়ে সবাই হেসে দিয়ে বলেন যে আচ্ছা বশীকরণ জাদু এটা যদি কাজ করেই তাহলে আমার কোনো একটা সেলিব্রিটিকে পছন্দ, কোন একটা ছেলেকে, কোন একটা মেয়ে বললেন যে কোন একটা নায়ককে আমার পছন্দ, বা কোন একটা পুরুষ বললেন যে কোন একটা নায়িকাকে আমার পছন্দ, তাহলে আমি কি বশীকরণ জাদু করে তাকে আমার কাছে নিয়ে আসতে পারবো, এটা কি সম্ভব? তখন ওনারাই বলেন যে এটা যদি নাই হয় তাহলে এই জিনিসগুলো আসলে পুরোটাই একটা মন গড়া মতবাদ, এগুলো কোনো কাজ করে না। এই যে বিষয়টা, এই যে আমি মন চাইলেই কাউকে নিয়ে আসতে পারলাম যে অনেক দূরে আছে, যাকে আমি চিনি না, বা আমি চিনি অন্যভাবে তিনি আমাকে চেনেন না, এই যে চেনা জানার মাঝখানে একটা ব্যবধান যে একজন চেনে আর একজন চেনে না, এই ধরনের ক্ষেত্রগুলোতে আসলে বশীকরণ জাদু কি হয়, কাজ করে?
কখনো সম্ভব না। কেন সম্ভব না? প্রথমত হল আপনি যাকে চাচ্ছেন আপনার স্মৃতিতে আছে, আপনার কারিন জানে, আপনার সত্তা জানে, কিন্তু যাকে চাচ্ছেন তার স্মৃতিতে তো আপনার কোনো চিহ্ন নেই, তাহলে কিভাবে অ্যাক্টিভ হবে?
এটা একটা ধরনের বশীকরণ জাদু অ্যাক্টিভ করার
উভয় দিক থেকে কোন একটা যোগ সাজশ থাকতে হবে, হয়তো আপনার মেমোরাইজিং কোন একটা পয়েন্ট থাকতে হবে যেটা স্মৃতি হিসাবে আছে, অথবা ডিএনএ কোনো কানেকশন থাকতে হবে, এটার তো কোনোটাই এখানে নাই। আপনি তো তার পর্যন্ত কেউ, একজন যদি চিন্তা করে যে ব্যক্তিটা মাছ বিক্রি করে, সে যদি চিন্তা করে আমি সেই জাহাজ দিয়ে বহু সাগর পাড়ি দেব, তার এটা কবে সম্ভব হবে? ওই ব্যক্তি যদি বলে যে কেউ জাহাজে চড়তে পারে না, তাহলে কেমন হলো?
আমার মনে হয় আমাদের দর্শক যারা আছেন বা এই কোশ্চেন যাদের মনের মধ্যে আছে যে চাইলেই কোনো সেলিব্রিটিকে জাদু করে তার কাছে নিয়ে আসা সম্ভব কিনা, আমার মনে হয় আপনার এই কথা শোনার পর
এটা আদৌ সম্ভব না।
আমার মনে হয় তাদের এই প্রশ্নের উত্তরটা ইনশাল্লাহ ওনারা নিজেরাও পেয়েছেন, এমনকি ওনাদের কাছেও যদি এই বিষয়টা কেউ বলেন ওনারাও এইটার উত্তর দিতে পারবেন যে আসলে কারো স্মৃতিতে যদি তার কোনো চিহ্ন না থাকে বা কোনো একটা কানেকশন না থাকে তাহলে কিন্তু অনেক দূর থেকে এই ধরনের বশীকরণ জাদু করা সম্ভব নয় বা এটা কাজ করে না, অ্যাক্টিভই হবে না। আচ্ছা, এখানে একটা বিষয়, জাদুর ফলে কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, আমরা বর্তমানে দেখছি যে অনেক মানুষ অসুস্থ জাদুর কারণে হয়। তো আসলে কোনটা জাদুর কারণে হয় আর কোনটা স্বাভাবিক অসুস্থতা, এটা বুঝার উপায় কি?
বোঝা সহজ, আপনি মেডিকেলে গেলেন, সমস্ত টেস্ট করালেন, যত ধরনের টেস্ট আছে মেডিকেল প্রসিডিওরে সবগুলো করালেন, দেখা গেল যে সবগুলাই নর্মাল, কিন্তু আপনি তো অসুস্থ, আপনি তো সুস্থ না। ডাক্তার বলল আপনার তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তো বলছেন আমি তো অসুস্থ। এই যে একটা মেডিকেল সায়েন্সের সাথে না যাওয়া, আমি অসুস্থ রোগী পেশেন্ট এজ এ পেশেন্ট হিসেবে বলতেছি আর আপনি ডক্টর হিসেবে বলছেন আপনি সুস্থ, তাহলে দুইজনের মনস্তান্ত্রিক ব্যাপার তো এক হলো না। তাহলে সেখানে একটা কিউরিয়সিটি জাগে বা একটা প্রশ্ন জাগে, আচ্ছা ডাক্তার আমাকে সুস্থ বলতেছে আমি কেন অসুস্থ? এই যে প্রশ্নটা, আপনি কোনো সলিউশন পাচ্ছেন না, এটি একটা জাদু।
তার মানে হচ্ছে যখন আমরা দেখব যে অসুস্থ কিন্তু ডাক্তার নির্দিষ্ট কি কারণে অসুস্থ সেটা ধরতে পারছেন না, অনেক টেস্ট করার পরেও, এটা একটা কারণ হতে পারে। অন্য কি হতে পারে?
দ্বিতীয় কারণ হলো আপনার সব সমস্যা ধরা পড়েছে, আপনি টিউমারে আক্রান্ত, আপনি ক্যান্সারে আক্রান্ত, আপনি অসুস্থ বুক ধরফর করে, অথবা আপনি প্যারালাইজড হয়ে যাচ্ছেন, রক্ত সঞ্চালন করছে না, দেখা যায় হার্ট অনেক বেশি পাম্পিং করতেছে, মাথা প্রচন্ড ধরতেছে, ওষুধও খাচ্ছেন, মেডিকেল সমস্ত ডকুমেন্ট ওকে, আমি অসুস্থ কিন্তু আমি তো সুস্থ হচ্ছে না। এই যে মেডিসিনগুলো আমার বডিতে তো অ্যাক্টিভ হচ্ছে, দুই দিন ভালো, তিন দিনের মতো তোর ভালো থাকে না,
মানে মেডিসিন বডিতে কাজই
করছে, অ্যাক্টিভ হচ্ছে না, অ্যাক্টিভ হচ্ছে এটা সাময়িক,
ডাক্তাররাও বুঝতে পারছে না যে কেন অ্যাক্টিভ হচ্ছে না,
কেন অ্যাক্টিভ হচ্ছে না, এটাও জাদুর একটা কারণ, জাদু অথবা জিনের কোন একটা সংযুক্তি এখানে আছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকের এই আলোচনায় আমরা কালো জাদুর শুরু থেকে নিয়ে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানলাম, স্পেশালি বশীকরণ নিয়ে অনেকের মধ্যেই বিভিন্ন ধরনের চিন্তা ছিল, বিশেষ করে কিছু কমন কোশ্চেন যেগুলো আসলে এটার উত্তর আমরা হুট করে দিতেও পারি না সব সময়। আপনার আজকের এই উত্তরের মাধ্যমে আশা করি আমাদের দর্শকরা এ সম্পর্কে জানতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু ঠিক যেই জায়গায় আলোচনাটা শেষ করলাম আপনারা খেয়াল করবেন যে রুকিয়া সংক্রান্ত একটা বিষয়ের কথা কিন্তু চলে এসেছে। আমরা অন্য কোন একটি এপিসোডে রুকিয়া সংক্রান্ত বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আমরা আব্দুল হক ভাইয়ের মুখ থেকে শুনব। আজকের এপিসোড এ পর্যন্তই, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই দাবি তো সবসময় থাকেই, সেই সাথে আর একটা বিষয়, ভিডিও অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে যাতে করে আমরাও আপনাদের সচেতনতা, সেই সাথে শিক্ষামূলক আরও অনেকগুলো বিষয় নিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে আগ্রহ বোধ করি। প্রিয় দর্শক, আমাদের এই পডকাস্ট প্রোগ্রামে যদি আপনারাও সামিল হতে চান সেক্ষেত্রে আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandaharwalbd@gmail.com। আজকের এপিসোড এ পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।